বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات والأرض، من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মবার্ষিকী। জামাদিয় সানি মাসের 20 তারিখ মানব ইতিহাসের বর্ণনাতীত গৌরব ও খুশির দিনগুলোর অন্যতম, কারণ এই দিনে জন্ম নিয়েছিলেন মানব জাতির অনন্য গৌরব ও শ্রেষ্ঠ মহামানবী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তাঁর পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি সালাম ও প্রাণ ঠালা মুবারকবাদ। তাঁর উপর, তাঁর পিতা এবং তাঁর স্বামী ও পবিত্র বংশধরদের উপর বর্ষিত হোক অনন্তকাল ধরে অসংখ্য সালাম আর দরুদ। এই মহামানবীর জীবন ও জীবনাদর্শ সম্পর্কে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নবীনন্দিনী হযরত ফাতিমা জাহরা কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন না, বলা হয় মহান আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং তারপর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসাল্লাম, আর তারপরই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন হযরত ফাতিমা। তাই এমন ব্যক্তিদের মহিমা ও মহত্ব পুরোপুরি তুলে ধরা কেবল মহান আল্লাহ ও তার এই তিন শীর্ষ সৃষ্টির পক্ষেই সম্ভব। বলা হয় ইমাম হাসান ও হুসাইন সহ বিশ্বনবীর আহলে বাইতের 11 জন সদস্য মা ফাতিমাকে তাদের জন্য আদর্শ বা হুজ্জাত বলে মনে করতেন।
এমন কোন নারীর কথা কি কল্পনা করা যায় যিনি তার দুই শিশু সন্তান সহ তিন দিন ধরে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও স্বামীকে খাবার সংগ্রহের কথা বলছেন না, ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বিঘ্নিত হবে বলে? অথবা এমন কোনো নারীর কথা কি ভাবা যায় যিনি নিজের বিয়ের জন্য তৈরি করা নতুন পোশাক একজন সাহায্য প্রার্থীকে দান করে দিয়ে পুরনো জামা পরেই নববধূ হন, অথবা এমন নারীর কথা কি চিন্তা করা যায় যিনি পরপর তিন দিন শুধু পানি পান করে রোজা রাখা সত্ত্বেও ইফতারের সময় ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে খাদ্য দেওয়ার জন্য সেই তিন দিন কেবল পানি দিয়ে ইফতার করেন, অথবা একজন দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিতে কেউ কি তার জামা বন্ধক রেখে খাদ্য সংগ্রহ করবেন এমন অবস্থায় যখন সেই ঘরে তিনি ও তার স্বামী ও দুই সন্তান তিন দিন ধরে অভুক্ত হওয়া সত্ত্বেও সেই খাদ্য থেকে বিন্দু পরিমাণ খাদ্য পরিবার ও নিজের জন্য রাখবেন না? আসলে হযরত ফাতিমা জাহরা ছিলেন মানবজাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক তথা মানবতা ও মনুষ্যত্বের পূর্ণতার অন্যতম মডেল। এ ধরনের মানুষ পৃথিবীতে জন্ম না নিলে আদর্শের দিক থেকে মানবজাতির মধ্যে বিরাজ করত ব্যাপক অপূর্ণতা আর আদর্শিক শূন্যতা।
বিশ্বনবীর পুত্র সন্তানরা শৈশবেই ইন্তিকাল করায় মক্কার কাফিররা যখন মহানবীকে আবতার বা নির্বংশ বলে বিদ্রুপ করত, তখন মহান আল্লাহ তাকে দান করেন হযরত ফাতিমা জাহরা। পবিত্র কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে, যার অর্থ মহত্ত্ব আর নিয়ামতের চিরপ্রবাহমান ঝর্ণা। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থে বলেছেন, হযরত ফাতিমার শানে এই সূরা নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে, অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে। একের পর এক রাসুলের বংশধরদের শহীদ করা সত্ত্বেও যারা পুত্র সন্তান নিয়ে গর্ববোধ করত তাদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না। অথচ রাসুলের বংশধারা হযরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। এ বংশেই ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হবেন এবং তিনি সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নারীর সন্তানকে যুক্ত করা হয় বাবার সাথে শুধু ফাতিমা ছাড়া। ফাতিমার সন্তানদের আমার সাথে সম্পর্কিত করা হয়েছে, আর সেজন্যই আমরা ইতিহাসে দেখতে পাই যে হযরত ফাতিমার সন্তানদের মানুষ ইয়াবনা রাসূলিল্লাহ অর্থাৎ হে রাসূলের সন্তান বলে সম্বোধন করত। মহান আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাতমা শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তাঁর নামকরণ করা হয়েছে ফাতিমা কারণ আল্লাহ তাঁকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন।
হযরত ফাতিমা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টিসহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ। স্নেহময় জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তায় এগিয়ে আসার জন্য মহিষী নারী ফাতিমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী তাকে সর্বযুগের নারীর মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। আল্লাহর দরবারে তার বিশেষ মর্যাদার কারণেই ফাতিমাকে দেখলে দাঁড়িয়ে তাকে সালাম দিতেন মহানবী। রাসুলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে, এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতেমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন।
অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালতের অন্যতম কাণ্ডারি ছিলেন ফাতিমা। এই মহীয়সী নারীর অনন্য ত্যাগ, তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। হযরত ফাতিমাকে কেউ কেউ কষ্ট দেবেন এটা জানতেন বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগানোর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে, এবং ফাতিমা কোনো ব্যাপারে ক্রুদ্ধ হলে আল্লাহও ক্রুদ্ধ হন এবং ফাতিমার আনন্দে আল্লাহও আনন্দিত হন। অনেক মহৎ গুণের আদর্শ হযরত ফাতিমার রয়েছে অনেক উপাধি, যেমন তাঁর উপাধি ছিল আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবারাকা বা বরকত প্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আল মারজিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আজ-জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বা নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ, খাতুনে জান্নাত বা বেহেশতি নারীদের নেত্রী, আজ-জাহরা বা দ্যুতিময় ইত্যাদি। আর পিতা মহানবীর প্রতি অশেষ ভালোবাসা ও সেবার কারণে তাকে বলা হতো উম্মে আবিহা বা পিতার মাতা।
হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তার জ্যোতি আকাশের ফেরেশতা ও অন্যান্যদের দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাকে জাহারা উপাধি দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তাকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। ওহির ফেরেশতা তাকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান, আর তার থেকে সেসব বিষয় লিখে রাখেন হযরত আলী আলাইহিসাল্লাম। আর এজন্যই ফাতিমাকে বলা হয় মুহাদ্দিসা। হযরত ফাতিমা খুবই সাধারণ জীবনযাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। মশক দিয়ে পানি তুলতে তুলতে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি, পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন।
হজরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তাঁর পা ফুলে যেত, সংসারের কাজ করার সময় তার মুখে আল্লাহর জিকির থাকত। রসুলের স্ত্রী হজরত উম্মে সালামা বলেন, রসুলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং তাঁর অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টে দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরই হজরত ফাতিমা এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসূলে খোদা ওফাতের আগে হজরত ফাতিমার কানে কানে বলে গিয়েছিলেন যে তিনিই তাঁর সাথে প্রথম মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূলকে এও জানিয়েছিলেন যে কিভাবে হজরত ফাতিমা তাঁর সাথে এত তাড়াতাড়ি মিলিত হবেন। আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাঁর উম্মতকে সতর্ক করছেন যে তারা যেন হজরত ফাতিমাকে কষ্ট না দেয়, তাঁকে অসন্তুষ্ট না করে।
হজরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটানা দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। রাসুলে খোদার কাছেই তিনি শুনেছিলেন তার পবিত্র আহলে বাইতের উপর অনেক বিপদ ও মুসিবত তথা ইসলামের উপরই অনেক দুর্যোগ নেমে আসবে, আর সেই সব বিপদ মোকাবেলার মতো কঠিন ধৈর্যের খোদাই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন সর্বকালের সেরা মহামানবী হজরত ফাতিমা, ঠিক যেভাবে সিফিন ও কারবালা প্রান্তর সহ যুগে যুগে নানা বিপদ সংকট ও শত্রুতার মোকাবেলায় উত্তীর্ণ হয়েছিলেন বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের অন্যান্য সদস্য। কোন কোন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে হজরত ফাতিমাকে আহত করা হয়েছিল প্রভাবশালী মহলের পক্ষ থেকে এবং পরবর্তীকালে এই আঘাতজনিত কারণেই তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের তারিখ তেসরা জমাদুসানি।
অনেকেই মনে করেন শত্রুতার প্রেক্ষাপটে হজরত ফাতিমাকে দাফন করা হয়েছিল মধ্যরাতে গোপনীয়ভাবে অতি গোপন স্থানে, যা আজও গোপন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত গোপন থাকবে। হজরত ফাতিমা জানতেন কখন তার মৃত্যু হবে, আর এজন্য তিনি নিজে গোসল করে নতুন ও পরিষ্কার পোশাক পরে কিবলামুখী হয়েছিলেন। তিনি নিজের মৃত্যু কবে হবে এবং তাঁর দুই প্রিয় সন্তান হজরত হাসান ও হুসাইন কিভাবে মারা যাবেন সেসব তথ্য সহ ভবিষ্যৎ ইতিহাসের অনেক খবর রাখতেন। হুসাইন আলাইহিসসালামের হত্যাকারীদের অভিশাপ দিয়ে গেছেন তিনি। মদিনার নারী সমাজ ধর্মীয় বিষয় সহ নানা বিষয়ে জ্ঞান অর্জন করত হজরত ফাতিমার কাছ থেকে। ফাদাক সম্পর্কিত তাঁর ভাষণ এই মহামানবীর অতুল জ্ঞান, খোদাভীরুতা এবং দূরদর্শিতাকেই তুলে ধরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আলী, তাঁর স্ত্রী ও তাঁদের সন্তানদেরকে মানুষের জন্য হুজ্জাত বা দলিল করেছেন এবং তাঁরা হল জ্ঞানের দরজা। মাসহাবে ফাতিমা নামে খ্যাত গ্রন্থটির সমস্ত তথ্য সন্নিবেশিত হয়েছে জিব্রাইল ফেরেশতার সঙ্গে হজরত ফাতিমার কথোপকথনের মাধ্যমে যা লিখে গেছেন হজরত আলী আলাইহিসসালাম।
হজরত ফাতিমা পিতার উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ইমানকে তোমাদের জন্য শির্ক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্যকে করেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। এছাড়াও মহান আল্লাহ আমাদের নেতৃত্বকে করেছেন অনৈক্যের পথে বাধা, আর তিনি আমাদের সঙ্গে বন্ধুত্বকে করেছেন ইসলামের জন্য সম্মানের মাধ্যম। তিনি আরও বলেছেন, নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে।
তো শ্রোতাবন্ধুরা, হজরত ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি টানছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পবিত্র শবে বরাত, শ্রোতাবন্ধুরা, পবিত্র শবে বরাত বা পনেরো শাবান উপলক্ষে আপনাদের সবাইকে প্রাণঠালা অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
পনেরো শাবান সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর মধ্যে অন্যতম। ভারত উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দিনে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগী করা হয়। এই রাতের ইবাদত বন্দেগী কবুল হয় এবং এই রাতে মুসলমানদের সব গুণা মাফ করিয়ে নেওয়ার এক উপযুক্ত সুযোগ দেওয়া হয়।
পনেরো শাবান হল মানবজাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের পবিত্র জন্মদিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের এগারোতম সদস্য হজরত ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের পুত্র হিসেবে তার জন্ম হয়েছিল 225 হিজরিতে ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে পবিত্র সামেরা শহরে। তার মায়ের নাম ছিল নার্গিস এবং তিনি আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত, স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা কাসাসের পঞ্চম আয়াতে বলেছেন, আমি ইচ্ছা করলাম যে তাদের পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতৃত্ব দান করতে এবং তাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতার উত্তরাধিকারী করতে।
এই আয়াত অনুযায়ী এমন এক যুগ আসবে যখন বিশ্বব্যাপী ন্যায়পরায়ণ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠিত হবে, আর ওই ন্যায়পরায়ণ ব্যক্তিদেরই নেতা হবেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন মানুষের প্রকৃত মর্যাদা। শিয়া ও সুন্নি সূত্রগুলোতে প্রসিদ্ধ এক বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানবজাতি অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কল্যাণ অর্জন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর যুগে আমার উম্মত এমন নিয়ামত লাভ করবে যে তারা পূর্বে কখনোই তা লাভ করেনি। ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে মানব সমাজ প্রথমে দারিদ্র্যমুক্ত ও অভাবমুক্ত একটি সমাজে পরিণত হবে। পৃথিবীর সমস্ত বিধ্বস্ত ও বিরান এলাকা তাঁর মাধ্যমে আবাদ হয়ে যাবে।
ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি ঘটবে যে ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, জ্ঞান ২৭টি অক্ষর সমতুল্য। সকল নবী রাসুল সম্মিলিতভাবে যা এনেছেন তা আসলে জ্ঞানের দুটি অক্ষর স্বরূপ। আর যখন মাহদী আবির্ভূত হবে ও কিয়াম করবে, তখন সে জ্ঞানের অবশিষ্ট ২৫টি অক্ষর বের করে তা মানব জাতির মধ্যে প্রচার করবে। সে সময় মানুষ এক ছায়াপথ থেকে অন্য ছায়াপথের গ্রহে ভ্রমণ করবে। ইমাম সাদিক আলাইহিসসালাম আরও বলেছেন, আল কায়েমের যুগে প্রাচ্যে বসবাসরত মুমিন ব্যক্তি পাশ্চাত্যে অবস্থানকারী নিজ ভাইকে দেখতে পাবে এবং যে ব্যক্তি পাশ্চাত্যে আছে সেও প্রাচ্যে বসবাসরত তার ভাইকে দেখতে পাবে। ইমাম মাহদী আলাইহিসসালামের হুকুমত সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হবে, যার ফলে এমন কোন জনপদ থাকবে না যেখানে মহান আল্লাহর একত্ব এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হবে না।
তো শ্রোতাবন্ধুরা, চলুন আলোচনায় যাবার আগে শবে বরাত বিষয়ক একটি গান শোনা যাক কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়।
এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, মুমিনের দে বহে খুশির জোয়ান, মুমিনের দে বহে খুশির জোয়ান, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, মসজিদে মসজিদে খুশির লাল, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরা, মসজিদে মসজিদে খুশির লাল, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরা, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উপচে পড়ে প্রাণে খুশির ধারা, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, মুমিনের দে বহে খুশির জোয়ান, মুমিনের দে বহে খুশির জোয়ান, হবে পূর্ণ রাতের মোলাকাত।
ইবনে আরবি, শারানি এবং অন্যান্য ব্যক্তির মতো কতিপয় সুন্নি আলেমও বিশ্বাস করেন যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি হলেন হযরত মাহদী আলাইহিসসালাম। তারা তার নাম ও বংশ পরিচিতি স্পষ্ট উল্লেখ করেছেন এবং তাকে তারা জীবিত ও গায়েব বলে বিশ্বাস করেন। হাদিস অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই পবিত্র মক্কা নগরী থেকে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের বিপ্লব ও আন্দোলন শুরু হবে। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে রোমানদের তথা পাশ্চাত্যের সাথে তুর্কি জাতি ও তাদের সমর্থকদের একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে, যা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে। কিন্তু আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিসসালামের সমর্থক দুটি সরকার ও প্রশাসন ইরান ও ইয়েমেনে প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদী আলাইহিসসালামের ইরানি সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বেন। অবশেষে তারা ওই যুদ্ধে জয়ী হবেন।
ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমানি আহ্বান বা ধ্বনি, যা তার নামে 23 রমজানে শোনা যাবে। এসব বর্ণনা অনুযায়ী ওই আসমানি আহ্বান শোনা যাওয়ার পরই ইমাম মাহদী আলাইহিসসালাম গোপনে তার কতিপয় সঙ্গী ও সমর্থকের সাথে যোগাযোগ করবেন। তখন তার ব্যাপারে সারা বিশ্বে আলোচনা হতে থাকবে এবং তার নাম সবার মুখে মুখে উচ্চারিত হবে, তার প্রতি ভালোবাসা সবার হৃদয়ে আসন লাভ করবে। কিন্তু মাহাদির দুশ্মনরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এ কারণে তারা তাকে গ্রেফতারের চেষ্টা করবে। জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন। বিদেশি সামরিক বাহিনী অথবা হেজাজ সরকার সেদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং সরকারের সাথে গোত্রগুলোর দ্বন্দ্ব সংঘাত নিরসনের জন্য সিরিয়াস্থ সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে।
দশই মুহররম আশুরার দিন ভোরে ইমাম মাহদী আলাইহিসসালাম সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তাঁর বাণী প্রদান করে বিশ্বের জাতিগুলোকে আহ্বান জানাবেন, যাতে তারা তাকে সাহায্য করে। তিনি বলবেন যে অলৌকিক ঘটনার ওয়াদা তাঁর প্রপিতামহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, তা ঘটা পর্যন্ত তিনি পবিত্র মক্কায় থাকবেন। আর উক্ত অলৌকিক ঘটনা হবে ইমাম মাহদী আলাইহিসসালামের আন্দোলন দমনের উদ্দেশ্যে পবিত্র মক্কার দিকে অগ্রসর রোমান সুফিয়ানের পাঠানো বাহিনীর ভূগর্ভে প্রথিত হওয়া। এ ঘটনার অল্প কিছুদিন পরই মক্কাকামী সুফিয়ানি বাহিনী ধ্বংস হয়ে যাবে। এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম 10,000-এরও বেশি সেনা নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর সেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রুমুক্ত করবেন। এরপর তিনি মক্কা ও মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাজ বিজয় এবং সমগ্র আরব উপদ্বীপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন।
কয়েকটি বর্ণনা থেকে বোঝা যায় যে ইমাম মাহদী আলাইহিসসালাম হিজাজ বিজয়ের পর দক্ষিণ ইরান অভিমুখে রওনা হবেন এবং সেখানে খোরাসানি ও শোয়াইব ইবনে সালের নেতৃত্বাধীন ইরানি সেনাবাহিনী ও সেদেশের জনগণের সঙ্গে মিলিত হবেন। তারা তার আনুগত্যের শপথ নেবেন। তিনি তাদের সহায়তায় বসরায় শত্রুবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এক সুস্পষ্ট ও বিরাট বিজয় লাভ করবেন। এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম ইরাকে যাবেন এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি উন্নত করবেন। তিনি সেদেশে সুফিয়ানি বাহিনীর বাদবাকি সেনা এবং অন্যান্য দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পরাজিত ও হত্যা করবেন। এরপর তিনি ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরীকে রাজধানী হিসেবে মনোনীত করবেন। আর এভাবে ইয়েমেন, হিজাজ, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলো পুরোপুরি তার শাসনাধীনে চলে আসবে। বর্ণনাগুলো থেকে জানা যায়, ইরাক বিজয়ের পর ইমাম মাহদী আলাইহিসসালাম সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ। হাদিসে এসেছে,
প্রথম যে সেনাদল তিনি গঠন করবেন তা তিনি তুর্কদের বিরুদ্ধে পাঠাবেন, ওই সেনাদল তাদেরকে পরাজিত করবে। বাজত তুর্কি বলতে চীনা বা রুশদেরকেও বোঝানো হতে পারে, যারা রোমানদের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে। ইমাম মাহদী আলাইহিসসালাম সেনাদল গড়ার পর তাঁর বিশাল সেনাবাহিনীকে কুদসে তথা জেরুজালেমে পাঠাবেন। সুফিয়ানি ও তার মিত্র শক্তিগুলোর সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহদী আলাইহিসসালাম ও তাঁর সেনাবাহিনীর সঙ্গে তারা বড় ধরনের যুদ্ধ করবে। এ সময় সুফিয়ানি, ইহুদি ও রোমান সেনাবাহিনী মহান আল্লাহর ক্রোধে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো পাথরখণ্ডের পেছনে লুকায় তখন ওই পাথর চিৎকার করে বলে উঠবে, হে মুসলমান, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এ সময় মহান আল্লাহর সাহায্য ইমাম মাহদী আলাইহিসসালাম ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুদসে প্রবেশ করবেন।
খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিগুলোর পরাজয় বরণের কথা জানতে পারবে। ফলে তাদের ক্রোধের আগুন জ্বলে উঠবে এবং তারা ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু আকস্মিকভাবে হজরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে পবিত্র কুদস তথা জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলার মসজিদে অবতরণ করবেন এবং তিনি সমগ্র বিশ্ববাসী বিশেষ করে খ্রিস্টানদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। হজরত ঈসা মাসিহ আলাইহিসসালামের অবতরণ হবে বিশ্ববাসীর জন্য নিদর্শন এবং মুসলমান ও খ্রিস্টানদের জন্য আনন্দের কারণ। সম্ভবত হজরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী ও পাশ্চাত্যের মাঝে মধ্যস্থতা করবেন এবং এ কারণে দুপক্ষের মধ্যে 7 বছর মেয়াদী একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে। মাস্তুর বিন গাইলান নামীয় আব্দুল কাইস গোত্রের এক ব্যক্তি তখন জিজ্ঞাসা করেছিল,
হে আল্লাহর রসুল, ওই দিন জনগণের তথা মুসলমানদের নেতা কে হবেন? তিনি বলেছিলেন, আমার বংশধর মাহদী, যাকে দেখে মনে হবে তার বয়স 40 বছর। তার মুখমণ্ডল উজ্জ্বল তালকার মতো জলজল করতে থাকবে, তার ডান গালের উপর একটি তিল থাকবে। হাদিস বা ইসলামী বর্ণনা অনুযায়ী পাশ্চাত্য 2 বছর ধরে সন্ধি চুক্তি ভঙ্গ করবে। সম্ভবত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে পাশ্চাত্যের জাতিগুলোর মাঝে গণজাগরণ ও সংহতির জোয়ার সৃষ্টির ফলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে এ চুক্তি ভঙ্গ করবে। পশ্চিমাদের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ এবং ইমাম মাহদী আলাইহিসসালামকে সাহায্য ও সমর্থন করবে। এ কারণেই রোমানরা 10 লাখ সেনা নিয়ে সিরিয়া ও ফিলিস্তিনে হঠাৎ হামলা চালাবে। হাদিসে এসেছে,
তখন পাশ্চাত্য তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করে 80টি সেনাদল নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাদের প্রত্যেক সেনাদলে 12,000 সেনা থাকবে, অর্থাৎ তাদের মোট সেনা সংখ্যা হবে 9,60,000। আর মুসলিম বাহিনী তাদের মোকাবেলা করবে এবং হজরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী আলাইহিসসালামের নীতির আলোকেই তার নীতি ঘোষণা করবেন এবং তিনি ইমাম মাহদীর পেছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবেন। এই মহাযুদ্ধে রোমানরা শোচনীয়ভাবে হেরে যাবে এবং ইমাম মাহদীর সামনে খ্রিস্টান ইউরোপ ও পাশ্চাত্য বিজয়ের পথ খুলে যাবে। আর অনেক জাতি বিপ্লবের মাধ্যমে নিজ নিজ দেশে ইমাম মাহদী ও হজরত ঈসা আলাইহিসসালামের বিরোধী সরকারগুলোর পতন ঘটাবে এবং ইমাম মাহদীর সমর্থক প্রশাসন প্রতিষ্ঠা করবে।
ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে সমগ্র পাশ্চাত্য বিজয় এবং তা তাঁর শাসনাধীনে চলে আসার পর বেশিরভাগ পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে। এ সময় হজরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন। মাহদী আলাইহিসসালাম ও মুসলমানগণ তাঁর জানাজার নামাজ পড়বেন। আরও বর্ণিত হয়েছে যে ইরান থেকে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাবের সূত্রপাত হবে। হাদিসে এসেছে,
কোম থেকে এক ব্যক্তি উত্থিত হবে এবং জনগণকে সত্যের দিকে আহ্বান করবে। যে দলটি তার চারপাশে জড়ো হবে তাদের হৃদয় ইস্পাত কঠিন দৃঢ় হবে। তারা এতটা অক্লান্ত ও অকুত ভয় হবে যে যুদ্ধের প্রচণ্ড চাপও তাদের ভীত সন্ত্রস্ত করবে না, তারা যুদ্ধে ক্লান্ত হবে না, তারা সবসময় মহান আল্লাহর উপর নির্ভর করবে। বিভিন্ন বর্ণনা অনুসারে অবশেষে তারা তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে বিজয়ী হবে। মহান আল্লাহ হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আবির্ভাব ত্বরান্বিত করুন এবং আমাদেরকে তার অনুসারী হওয়ার মতো যোগ্যতা দান করুন। সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
সূর্যের মতো আকাশে মাহদি জীবনের গান বাতাসে মাহদি ত্রাণ কর্তা পৃথিবী মাহদি হায়দারি এক মহাবীর মাহদি সূর্যের মতো আকাশে মাহদি জীবনের গান বাতাসে মাহদি 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 আল মাহদি মাহদি
জীবনশৈলী
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর উপায় নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা বলেছি পরোপকার নির্দিষ্ট কোনো সীমারেখায় আবদ্ধ নয়, নানা উপায়ে পরোপকার করা যেতে পারে। পরোপকার করা যেতে পারে ধর্মীয়, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাপারেও। শারীরিক, আর্থিক ও মানসিক কর্মকাণ্ডেও অন্যকে সহযোগিতা করা যেতে পারে। সমাজে নানা রকমের মানুষের বসবাস, তাদের জীবনে রয়েছে নানা সমস্যা, তাদের সেই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়াও পরোপকার। আজকের আসরে আমরা নিঃস্বার্থভাবে পরোপকার করা এবং খোটা না দেওয়ার ইসলামী নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পরোপকার করা এবং সাহায্য সহযোগিতা প্রদানের প্রবণতা সব সমাজেই কম বেশি প্রচলিত, সবার কাছেই তা সমাদৃত। ইসলাম ধর্ম বারবারই এসব বৈশিষ্ট্য ধারণের জন্য সবাইকে উৎসাহ দিয়ে এসেছে। এর পাশাপাশি পরোপকার তথা অন্যকে সাহায্য সহযোগিতা করে খোঁটা দিতে নিষেধ করা হয়েছে। খোঁটা দেওয়া বলতে আসলে কি বোঝায়? আপনি কাউকে দান করে, ঋণ দিয়ে অথবা কোনো উপকার করে যদি তাকে বলেন, তোমার কি মনে নেই আমি তোমাকে দান করেছিলাম, তোমার এই কাজ করে দিয়েছিলাম, তোমার সেই উপকার করেছিলাম, এটাকে খোঁটা দেওয়া বলা হয়। এর মাধ্যমে মানুষের দান সৎকা বা উপকার করার সওয়াব নষ্ট হয়ে যায়। কেউ যদি উপকৃত হওয়ার পর উপকারীর সঙ্গে খারাপ আচরণ করে বা তার ক্ষতি করে তাহলে এজন্য সে গুনাহগার হবে, কিন্তু যিনি উপকার করলেন তার কখনোই এজন্য খোঁটা দেওয়া উচিত নয়।
ইসলাম ধর্মের সামাজিক বিষয়ক নির্দেশনার অংশ হচ্ছে পরোপকার। এই পরোপকারের সর্বোত্তম ধরন হল খোঁটা না দেওয়া। পবিত্র কোরআনের সূরা বাকারার 264 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান সৎকাকে নষ্ট করো না। পরোপকার করে অথবা দান সৎকা দিয়ে তা নিয়ে অহংকার করতে নিষেধ করা হয়েছে, বরং ইসলাম ধর্ম উপকার করার পর তা গোপন রাখাকে বেশি পছন্দ করে। যদি উপকার করার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করার পেছনে অন্যকে ভালো কাজে উৎসাহিত করার উদ্দেশ্য থাকে তাহলে তা ভিন্ন কথা। তবে কারো উপকার শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত, পার্থিব স্বার্থে নয়। কখনো এটা ভাবা উচিত নয় যে যার উপকার করা হচ্ছে সেই ব্যক্তি পরবর্তীতে উপকার করার সক্ষমতা রাখে কিনা, অথবা যার উপকার করা হলো তার পক্ষ থেকে কি ধরনের আচরণ আসতে পারে। এক্ষেত্রে খোঁটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ কেবল তারাই খোঁটা দিতে পারে যারা পার্থিব প্রাপ্তির আশায় উপকার করে। এ ধরনের ব্যক্তিরা যখন তার আশানুরূপ ফল পায় না তখন হতাশায় ভেঙে পড়ে, উপকার করে ভুল করেছি এ ধরনের কথা বলতে থাকে। কিন্তু একজন মুমিন ব্যক্তি উপকারের প্রতিদান পাওয়ার বিষয়ে নিশ্চিত।
এক ঐতিহাসিক বর্ণনা এসেছে, মুসলমানদের একটি কাফেলা একবার মক্কার দিকে যাচ্ছিল। মদিনা ও মক্কার মাঝামাঝি একটি স্থানে কাফেলা কয়েকদিনের জন্য থামে, সেখানে তারা বিশ্রাম নেয়। এ সময় ওই কাফেলায় যোগ দেয় আরেক ব্যক্তি, তিনিও মক্কায় যাবেন। ওই লোক কাফেলায় যোগ দেওয়ার পর এক ধার্মিক ব্যক্তিকে দেখে বিস্মিত হলেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না ওই ধার্মিক ব্যক্তি সবার সেবা করছেন, স্বতঃস্ফূর্তভাবে নানা কাজ সম্পন্ন করে দিচ্ছেন। এরপর তিনি একটু দূর থেকে ধার্মিক ওই ব্যক্তিকে দেখিয়ে কাফেলার অন্য এক লোককে জিজ্ঞেস করলেন, ওই যে লোকটি আপনাদের সেবা করছেন তাকে কি আপনারা চেনেন? কাফেলার লোকটি বলল, না, তাকে তো আমরা চিনি না, তিনি মদিনায় আমাদের কাফেলার সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি খুবই ধার্মিক ও মুত্তাকি, আমরা তাকে কাজ করতে বলিনি, তিনি নিজে থেকেই আমাদের জন্য কাজ করার এবং আমাদেরকে সহযোগিতার প্রস্তাব দেন। নতুন করে কাফেলায় যোগ দেওয়া ব্যক্তি এসব কথা শুনে বললেন, বুঝে যাচ্ছে আপনারা ওনাকে চেনেন না, ওনাকে চিনলে আপনারা কখনোই ওনাকে আপনাদের কাজ করতে দিতেন না, তিনি হলেন ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম।
অন্যরাও একথা জানতে পারলেন, সবার মধ্যে এক ধরনের অপরাধবোধ জন্ম নিল। তারা দ্রুত ইমাম হোসেন আলাইহিসসালামের সন্তান ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের কাছে গেলেন ক্ষমা চাইতে। কাফেলার সব লোক ইমামের কাছে গিয়ে বললেন, আপনি যদি আমাদেরকে নিজের পরিচয় দিতেন তাহলে কতই না ভালো হতো, আমরা তো আপনার সঙ্গে বেয়াদবি করে বড় ধরনের পাপও করে ফেলতে পারতাম। ইমাম জয়নুল আবেদিন এসব কথা শুনে বললেন, আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের কাফেলায় যোগ দিয়েছি কারণ আপনারা আমাকে চিনতেন না, কারণ আমি মাঝে মধ্যেই এমন সব ব্যক্তির সঙ্গে সফর করি যারা আমাকে চেনেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হওয়ার কারণে তারা আমার সঙ্গে সদাচরণ করেন এবং আদর আপ্যায়ন করেন, তারা আমাকে কোনো কাজ বা সেবাই করতে দেন না, এ কারণে আমি এমন সফর সঙ্গী বেছে নিয়েছিলাম যারা আমাকে চেনেন না। আমি সফর সঙ্গীদের সেবা করে কল্যাণের অংশীদার হতে চেয়েছিলাম।
ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনায় রয়েছে যেখানে এটা স্পষ্ট যে প্রকৃত ধার্মিক ব্যক্তিরা অন্যের উপকার করার জন্য সবসময় সচেষ্ট ছিলেন এবং তারা উপকার করার পর খোঁটা দেওয়া তো দূরের কথা, বরং তা গোপন করার চেষ্টা করতেন। আসুন আমরা সবাই পরোপকারী হই ও পরের বিপদে পাশে দাঁড়াই এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর ও উন্নত সমাজ তথা পৃথিবী গড়ে তুলি। সবার জন্য রইল শুভকামনা।
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। Thank you.